মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন, গল্প গোল্ড মাইন।
তবে গাছতলা একটা পাওয়া যাবে, এ আশা আছে।
এই শীতের রাতে গাছতলায় ওই সামান্য কম্বলটা মাত্র অবলম্বন করে সে আমি কিছুতেই সইতে পারবো না ঠাকুরপো।
দেশের সমস্ত মা বোনের বেদনা যাকে টান দিয়ে ঘরের বাইরে বার করেছে, তাকে একটিমাত্র দিদির স্নেহ, দইয়ের স্বর এবং মাছের মোড়ো দিয়ে ধরে রাখবে কি করে?
মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস শ্রীকান্ত। পাটনা থেকে রাজলক্ষ্মীর সঙ্গে বীরভূমের অজানা গ্রাম গঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিয়েছে শ্রীকান্ত। রাজলক্ষ্মীর পুরনো অনুচর রতনের কাছে এই গঙ্গামাটি সম্বন্ধে যা শুনল শ্রীকান্ত তার কোনো কথাই ভালো নয়। কিন্তু যাওয়া ছাড়া উপায়ও নেই তার। সাঁইথিয়ায় ট্রেন থেকে নেমে শ্রীকান্তকে যখন খেতে দিচ্ছিল রাজলক্ষ্মী, এক নবীন সাধুর আগমন ঘটল। তাকেও খাবার দিতে দিতে রাজলক্ষ্মী হঠাৎ বলে বসল, আচ্ছা সাধুজি, আপনি বাড়ি থেকে পালিয়েছেন কতদিন?
রাজলক্ষ্মীর প্রশ্নটি অত্যন্ত অভদ্র। চেয়ে দেখলাম রাজলক্ষ্মীর মুখে হাসি নেই বটে, কিন্তু যে পিয়ারির মুখখানি আমি প্রায় ভুলে গিয়েছিলাম, এখন রাজলক্ষ্মীর দিকে চেয়ে চোখের নিমেষে আবার তাকেই মনে পড়ে গেল। সেই পুরনো দিনের সমস্ত সরসতা তার চোখে মুখে কণ্ঠস্বরে যেন সজীব হয়ে ফিরে এসেছে। সাধু একটা ঢোঁক গিলে বললেন,
আপনারে কৌতূহল সম্পূর্ণ অনাবশ্যক।
রাজলক্ষ্মী লেশমাত্র ক্ষুণ্ণ হল না, ভালো মানুষটির মতো মাথা নেড়ে বলল,
তা সত্যি, তবে একবার নাকি ভারী ভুগতে হয়েছে তাই।
এই বলে সে আমাকে লক্ষ্য করে বলল,
হ্যাঁ গা, বলো তো তোমার সেই উট আর টাট্টু ঘোড়ার গল্পটি সাধুজিকে একবার শুনিয়ে দাও তো। আহা, শট শট, কে বুঝি বাড়িতে নাম করছে।
সাধুজি বোধহয় হাসি চাপতে গিয়েই একটা বিষম খেলেন, এতক্ষণ আমার সঙ্গে একটা কথাও হয়নি। কর্ত্রী ঠাকুরানির আড়ালে কতকটা অনুচরের মতোই ছিলাম, এখন সাধুজি বিষম সামলে যথাসম্ভব গাম্ভীর্যের সঙ্গে আমাকে প্রশ্ন করলেন,
আপনি বুঝি তাহলে একবার সন্ন্যাসী?
আমার মুখে লুচি ছিল, বেশি কথার জো ছিল না, তাই ডান হাতে চারটে আঙুল তুলে ধরে ঘাড় নেড়ে জানালাম,
একবার নয়।
এবার সাধুজির গাম্ভীর্য আর বজায় রইল না, সে এবং রাজলক্ষ্মী দুজনেই খিলখিল করে হেসে উঠল। হাসি থামলে সাধু বললেন,
ফিরলেন কেন?
লুচির ডেলাটা তখনও গিলতে পারিনি, শুধু রাজলক্ষ্মীকে দেখিয়ে দিলাম। রাজলক্ষ্মী তর্জন করে উঠল, বলল,
তাই বই কি, আচ্ছা একবার না হয় আমারই জন্য, তাও ঠিক সত্যি নয়, আসলে ভয়ানক অসুখে পড়েই, কিন্তু আর তিনবার?
সেও প্রায় কাছাকাছি, মশার কামড়ে, ওটা কিছুতেই চামড়ায় সইল না।
আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে আপনি বজ্রানন্দ বলেই ডাকবেন, আপনার নাম কি?
ওর নামে কি হবে, উনি বয়সে অনেক বড়, ওকে দাদা বলেই ডাকবেন, আর আমাকেও বউ দিদি বলে ডাকলে রাগ করব না, আমি বয়সে তোমার বছর পাঁচেকের বড়ই হব।
সাধুজির মুখ রাঙা হয়ে উঠল, আমিও এতটা প্রত্যাশা করিনি। বিস্ময়ে চেয়ে দেখলাম এ সেই পিয়ারি, সেই স্বচ্ছ সহজ স্নেহাতুরা আনন্দময়ী, সেই যে আমাকে কোনো মতেই শ্মশানে যেতে দিতে চায়নি এবং কিছুতেই রাজ সংসর্গে টিকতে দিল না। এ সেই, এই যে ছেলেটি তার কোথাকার স্নেহের বাঁধন ছিন্ন করে এসেছে, সেখানকার সমস্ত অজানা বেদনা রাজলক্ষ্মীর বুক জুড়ে টান ধরেছে, কোনো মতে একে সে আবার গৃহে ফিরিয়ে আনতে চায়। সাধু বেচারা লজ্জার ধাক্কাটা সামলে নিয়ে বলল,
দেখুন দাদা বলতে আমার তত আপত্তি নেই, কিন্তু আমাদের সন্ন্যাসীদের ওসব বলে ডাকতে নেই।
নেই কেন? দাদার বউকে সন্ন্যাসীরা কিছু মাসি বলেও ডাকে না, পিসি বলেও ডাকে না। ও ছাড়া আমাকে তুমি আর কি বলে ডাকবে শুনি?
ছেলেটি নিরুপায় হয়ে শেষে সলজ্জ হাসি মুখে বলল,
আচ্ছা বেশ, 6-7 ঘন্টা আরো আছি আপনার সঙ্গে, এর মধ্যে যদি দরকার হয় তো তাই বলেই ডাকবো।
তাহলে ডাকো না একবার।
দরকার হলে ডাকবো বলেছি, মিছিমিছি ডাকাটা কি উচিত নয়?
রাজলক্ষ্মী তার পাতে আরো গোটা চারেক সন্দেশ ও বরফি দিয়ে বলল,
বেশ তাহলেই আমার হবে, কিন্তু নিজের দরকারে যে কি বলে তোমাকে ডাকবো ছাউরে পাচ্ছি নে। ওকে তো ডাকতাম সন্ন্যাসী ঠাকুর বলে, সে আর হয় না, গুলিয়ে যাবে। তোমাকে না হয় ডাকবো সাধু ঠাকুরপো বলে, কি বলো?
সাধুজি আর তর্ক করলেন না, অতিশয় গাম্ভীর্যের সঙ্গে বললেন,
বেশ তাই ভালো।
তিনি এদিকে যাই হন, দেখলাম আহারাদির ব্যাপারে তাঁর রসবোধ আছে, পশ্চিমের উৎকৃষ্ট মিষ্টান্নের তিনি কদর বোঝেন এবং কোনোটির কিছুমাত্র অমর্যাদা করলেন না। একজন সযত্নে পরম স্নেহে একটির পর একটি দিয়ে যেতে লাগলেন এবং আরেকজন নিঃশব্দে নিঃসংকোচে গলাধ্যকরণ করে যেতে লাগলেন। আমি কিন্তু উদ্বিগ্ন হয়ে উঠলাম, মনে মনে বুঝলাম সাধুজি আগে যাই করুন, সম্প্রতি এরূপ উপাদেয় ভোজ্য এত অপর্যাপ্ত পরিমাণে সেবা করবার সুযোগ করে উঠতে পারেননি, কিন্তু দীর্ঘকালের ত্রুটি একটা বেলার মধ্যে সংশোধন করবার চেষ্টা করতে দেখলে দর্শকের পক্ষে ধৈর্য রক্ষা করা অসম্ভব হয়ে ওঠে। সুতরাং রাজলক্ষ্মী আরও গোটা কয়েক পেঁড়া এবং বরফি সাধুজির পাতে দিতেই অজ্ঞাতসারে আমার নাক এবং মুখ দিয়ে একসঙ্গে এত বড় একটা দীর্ঘ নিঃশ্বাস বার হয়ে এল যে রাজলক্ষ্মী এবং তার নতুন কুটুম্ব দুজনেই চমকে উঠলেন। রাজলক্ষ্মী আমার মুখের দিকে চেয়ে তাড়াতাড়ি বলে উঠল,
তুমি রোগা মানুষ, তুমি উঠে হাত মুখ ধোগে না, আমাদের সঙ্গে বসে থাকবার দরকার কি?
সাধুজি একবার আমার প্রতি, একবার রাজলক্ষ্মীর প্রতি এবং তারপরে হাঁড়িটার দিকে দৃষ্টিপাত করে সহাস্যে বললেন,
দীর্ঘশ্বাস পরবার কথাই বটে, কিছুই যে আর রইল না,
আরো অনেক আছে
বলে আমার দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করল। ঠিক এমনি সময় রতন পিছনে এসে বলল,
মা বলছি যে চিড়ে তো ঢের পাওয়া যায়, কিন্তু দুধ কি দই কিছুই তোমার জন্য পাওয়া গেল না?
রতনের কথা শুনে সাধু বেচারা অতিশয় অপ্রতিভ হয়ে বললেন,
আপনাদের আতিথ্যের উপর ভয়ানক অত্যাচার করলুম
বলে সহসা উঠবার উপক্রম করতেই রাজলক্ষ্মী ব্যাকুল হয়ে বলে উঠল,
আমার মাথা খাবে ঠাকুরপো যদি ওঠো, মায়েরই বলছি আমি সমস্ত ছড়িয়ে ফেলে দেব।
সাধু ক্ষণকাল বিস্ময়ে বোধহয় এটাই চিন্তা করলেন যে এ কেমন স্ত্রীলোক যে এক দণ্ডের পরিচয়ে এত বড় ঘনিষ্ঠ হয়ে উঠল। রাজলক্ষ্মীর পিয়ারির ইতিহাসটা না জানলে বিস্ময়ের কথাই বটে। তারপরে তিনি একটুখানি হেসে বললেন,
আমি সন্ন্যাসী মানুষ, খেতে আমার কিছুই বাঁধে না, কিন্তু আপনারও তো কিছু খাওয়া চাই, আমার মাথা খেয়ে তো আর সত্যি সত্যি পেট ভরবে না।
ছি ছি, অমন কথা মেয়ে মানুষকে বলতে নেই ভাই, আমি এসব খাইনি, আমার সহ্য হয় না, চাকরদের খাবার ঢের আছে, আজ রাতটা বই তো নয়, যা হোক এক মুঠো চিনেটি রেখে একটু জল খেলেই আমার চলে যাবে, কিন্তু খিদে থাকতে তুমি যদি উঠে যাও তাহলে তাও আমার খাওয়া হবে না ঠাকুরপো, বিশ্বাস না হয় ওকে জিজ্ঞেস করো
বলে সে আমাকে আপিল করল। কাজেই এতক্ষণে আমাকে কথা বলতে হল, বললাম, এ যে সত্যি সে আমি হলফ নিয়ে বলতে রাজি আছি সাধুজি, মিথ্যে তর্ক করে লাভ নেই ভায়া, পুরো হাঁড়িটা উপর না হওয়া পর্যন্ত সেবাটা যেমন চলছে চলুক, নইলে ও আর কোনো কাজেই আসবে না, খাবারটা ট্রেনে এসেছে, সুতরাং অনাহারে মারা গেলেও ওকে তার এক বিন্দু খাওয়ানো যাবে না, এটা ঠিক কথা,
কিন্তু এসব খাবার তো গাড়িতে ছোঁয়া যায় না।
সে মীমাংসা আমি এতদিনে শেষ করে উঠতে পারলাম না ভায়া, আর তুমি কি এক আসনে নিষ্পত্তি করতে পারবে? তার চেয়ে বরঞ্চ কাজ ছেড়ে উঠে পড়ো, নইলে সবজি ডুব দিলে হয়তো ছিঁড়ে জলও গলা দিয়ে গলবার পথ পাবে না। বলি, ঘণ্টা কয়েক আরো তো তুমি সঙ্গে আছো, শাস্ত্রের বিচার পারো তো পথে যেতে যেতেই বুঝিও, তাতে কাজ না হোক অন্তত অকাজ বাড়বে না, এখন যা হচ্ছে তাই চলুক।
তাহলে সমস্ত দিনই উনি কিছুই খাননি?
না, তাছাড়া কালও কি নাকি একটা ছিল, শুনছি দুটো ফলমূল ছাড়া কালো আর কিছু ওর মুখে যায়নি। রতন পিছনেই ছিল, ঘাড় নেড়ে কি যেন একটা বলতে গিয়ে বোধহয় মনিবের গোপন চোখের ইঙ্গিতে হঠাৎ থেমে গেল। সাধু রাজলক্ষ্মীর প্রতি চেয়ে বললেন,
আচ্ছা এতে আপনার কষ্ট হয় না?
প্রত্যুত্তরে সে শুধু হাসল, কিন্তু আমি বললাম, সেটা চোখে দেখে বা অনুমান করে কোনোটাতেই জানা যাবে না, তবে চোখে যা দেখেছি তাতে আরো দু একটা দিন বোধহয় যোগ করা যেতে পারে।
তুমি দেখেছো চোখে? কখনো না।
এর আমিও জবাব দিলাম না, সাধুজিও আর কোনো প্রশ্ন করলেন না। বেলার দিকে লক্ষ্য করে নীরবে ভোজন শেষ করে গাত্রোত্থান করলেন। রতন এবং সঙ্গে দুজনের আহার শেষ হতে বেলা গেল। রাজলক্ষ্মী নিজের ব্যবস্থা কি করল সে সেই জানে। আমরা গঙ্গামাটির উদ্দেশ্যে যখন যাত্রা করলাম তখন সন্ধ্যা হয়ে গেছে, ত্রয়োদশী চাঁদ তখনও উজ্জ্বল হয়ে ওঠেনি, কিন্তু অন্ধকারও কোথাও কিছু ছিল না। মাল বোঝাই গাড়ি দুটো সকলের পেছনে, রাজলক্ষ্মীর গাড়ি মাঝখানে ও আমার গাড়িটা ভালো বলে সকলের আগে। সাধুজিকে ডেকে বললাম,
ভায়া হাঁটার তো আর কমতি নেই, আজকের মতো না হয় আমার এটাতেই পদার্পণ করো না।
সঙ্গেই তো রইলেন, না পারলে না হয় উঠেই বসব, কিন্তু এখন একটু হাঁটি।
সাধুর কথা শুনতে পেয়ে রাজলক্ষ্মী নিজের গাড়ি থেকে মুখ বাড়িয়ে বলল,
তাহলে আমার বডিগার্ড হয়ে চলো ঠাকুরপো, তোমার সঙ্গে দুটো কথা কইতে কইতে যাই।
এই বলে সে সাধুজিকে নিজের গাড়ির কাছে ডেকে নিল। সামনেই আমি, মাঝে মাঝে গাড়ি গরু ও গাড়োয়ানের সম্মিলিত উপদ্রবে তাদের আলাপের কিছু কিছু অংশ থেকে বঞ্চিত হলেও অধিকাংশই শুনতে শুনতে গেলাম।
বাড়ি তোমার এদিকে নয়, আমাদের দেশের দিকেই, সে তোমার কথা শুনেই বুঝতে পেরেছি, কিন্তু আজ কোথায় চলেছ সত্যি বলো তো ভাই?
গোপালপুরে।
আমাদের গঙ্গামাটি থেকে সেটা কত দূর?
আপনার গঙ্গা মাটিও জানি নে, আমার গোপালপুরও চিনি নে, তবে সম্ভবত ও দুটো কাছাকাছি হবে, অন্তত তাই তো শুনলাম।
তাহলে এত রাতে গ্রামই বা কি করে ঠাউরাবে? যার ওখানে যাচ্ছ তার বাড়িই বা কি করে খুঁজে পাবে?
গ্রামটা ঠাউরানো শক্ত হবে না, কারণ পথের উপরেই নাকি একটা শুকনো পুকুর আছে, তার দক্ষিণ দিকে কোষখানেক হাঁটলেই পাওয়া যাবে। আর বাড়ি খুঁজবার দুঃখ পোহাতে হবে না, কারণ সমস্তই অচেনা, তবে গাছতলা একটা পাওয়া যাবেই, এ আশা আছে।
এই শীতের রাতে গাছতলায় ওই সামান্য কম্বলটা মাত্র অবলম্বন করে? সে আমি কিছুতেই সইতে পারবো না ঠাকুরপো।
তার উদ্বেগ আমাকে পর্যন্ত আঘাত করল। সাধু কিছুক্ষণ নীরব থেকে আস্তে আস্তে বললেন,
কিন্তু আমাদের তো ঘরবাড়ি নেই, আমরা তো গাছতলাতেই থাকি দিদি।
এবার রাজলক্ষ্মীও ক্ষণকাল মৌন থেকে বলল,
সে দিদির চোখের সামনে নয়, রাতে ভাইকে আমরা নিরাশ্রয়ের মধ্যে পাঠাইনি, আজ আমার সঙ্গে চলো, কাল তোমাকে আমি নিজে উদ্যোগ করে পাঠিয়ে দেব।
সাধু চুপ করে রইলেন। রাজলক্ষ্মী রতনকে ডেকে বলে দিল,
রতন শোন, আমাকে না জানিয়ে যেন কোনো জিনিস গাড়ি থেকে নামানো না হয়, এই আমি বলে দিলুম।
অর্থাৎ সন্ন্যাসী ঠাকুরের বাক্সটা আজ রাতের মতো আটক করা হলো। তাহলে ঠান্ডায় আর কষ্ট নাই করলে ভায়া, এসো না, এসো আমার গাড়িতে।
থাক এখন, দিদির সঙ্গে একটু কথা কইতে কইতে যাই।
আমিও ভাবলাম তা বটে, নতুন সম্বন্ধটা অস্বীকারের দিকেই সাধুজির মনে মনে লড়াই চলছিল, আমি তা লক্ষ্য করেছিলাম, তবুও শেষ রক্ষা হল না। হঠাৎ এক সময় যখন তিনি অঙ্গীকার করেই নিলেন তখন অনেকবার মনে হল, একটু সাবধান করে দিয়ে বলি, ঠাকুর পালালেই কিন্তু ভালো করতে, শেষে আমার দশা না হয়। অথচ চুপ করে রইলাম। দুজনের কথাবার্তা অবাধে চলতে লাগল, গরুর গাড়ির ঝাঁকানিতে এবং তন্দ্রার ঝোঁকে মাঝে মাঝে তাদের আলাপের সূত্র হারাতে লাগলেও কল্পনার সাহায্যে পূরণ করে চলতে চলতে আমারও সময়টা মন্দ কাটল না। বোধহয় একটু তন্দ্রামগ্নই হয়েছিলাম। সহসা শুনলাম, প্রশ্ন হল,
হ্যাঁ আনন্দ, তোমার ওই বাক্সটিতে কি আছে ভাই?
ওই গোটা কয়েক বই আর ওষুধপত্র আছে দিদি।
ওষুধ কেন? তুমি কি ডাক্তার?
না না, আমি সন্ন্যাসী। আচ্ছা আপনি কি শোনেননি দিদি, আপনাদের ওদিকে কিরকম কলেরা হচ্ছে?
কই না, সে কথা তো আমাদের গোমস্তা আমাকে জানাননি। আচ্ছা ঠাকুরপো, তুমি কলেরা সারাতে পারো?
সারাবার মালিক তো আমরা নই দিদি, আমরা শুধু ওষুধ দিয়েই চেষ্টা করতে পারি। কিন্তু এও দরকার, এও তাঁরই হুকুম।
সন্ন্যাসীতেও ওষুধ দেয় বটে, কিন্তু ওষুধ দেবার জন্যই তো সন্ন্যাসী হতে হয় না? আচ্ছা আনন্দ, তুমি কি কেবল এই জন্যই সন্ন্যাসী হয়েছ ভাই?
সে ঠিক জানিনি দিদি, তবে দেশের সেবা করাও আমাদের একটা ব্রত বটে।
আমাদের? তবে বুঝি তোমাদের একটা দল আছে ঠাকুরপো?
সাধু জবাব না দিয়ে চুপ করে রইলেন। রাজলক্ষ্মী পুনশ্চ বলল,
কিন্তু সেবা করার জন্যে তো সন্ন্যাসী হবার দরকার হয় না ভাই, তোমাকে এ মতিবুদ্ধি কে দিলে বলো তো?
সাধু এ প্রশ্নেরও বোধহয় উত্তর দিলেন না, কারণ কিছুক্ষণ পর্যন্ত কোনো কথাই কারো মুখে শুনতে পেলাম না। মিনিট দশেক পরে কানে গেল সাধু বলছেন,
দিদি আমি ছোট্ট সন্ন্যাসী, আমাকে ও নাম না দিলেও চলে, কেবল নিজের কতকগুলো ভার ফেলে দিয়ে তার জায়গায় অপরের বোঝা তুলে নিয়েছি, এই আর কি।
রাজলক্ষ্মী কথা বলল না, সাধু বলতে লাগলেন,
আমি প্রথম থেকেই দেখতে পেয়েছি আপনি আমাকে ক্রমাগত ঘরে ফেরাবার চেষ্টা করছেন, কেন জানি নে, বোধহয় দিদি বলেই। কিন্তু যাদের ভার নিতে আমরা ঘর ছেড়ে বেরিয়েছি, এরা যে কত দুর্বল, কত রুগ্ন, কিরূপ নিরুপায় এবং সংখ্যায় কত, এ যদি একবার জানেন তো ও কথা আর মনেও আনতে পারবেন না।
এরও রাজলক্ষ্মী কোনো উত্তর দিল না, কিন্তু আমি বুঝলাম যে প্রসঙ্গ উঠল এইবার দুজনের মন এবং মতের মিল হতে দেরি হবে না। সাধুজিও ঠিক জায়গাতেই আঘাত করলেন, দেশের আভ্যন্তরিক অবস্থা, তার সুখ, তার দুঃখ, তার অভাব আমি নিজেও নিতান্ত কম জানি না, কিন্তু এই সন্ন্যাসীটি যেই হন তিনি এই বয়সেই আমার চেয়ে ঢের বেশি ঘনিষ্ঠভাবে দেখেছেন এবং ঢের বড় হৃদয় দিয়ে সেই সব দুঃখ আর অভাবকে নিজের করে নিয়েছেন। শুনতে শুনতে চোখের ঘুম জলে পরিবর্তিত হয়ে উঠল আমার এবং বুকের ভিতরটা ক্রোধে, ক্ষোভে, দুঃখে, ব্যথায় যেন মথিত হয়ে যেতে লাগল। ও গাড়ির অন্ধকার কোণে একাকি বসে রাজলক্ষ্মী একটা প্রশ্ন করল না, একটা কথাতেও কথা যোগ করল না। তার নীরবতায় সাধুজি কি ভাবলেন তা তিনিই জানেন, কিন্তু এই একান্ত স্তব্ধতার পরিপূর্ণ অর্থ আমার কাছে গোপন রইল না। দেশ বলতে যেখানে দেশে চোদ্দ আনা নরনারী বাস করেন সেই পল্লীগ্রামের কাহিনী সাধু বলে যেতে লাগলেন। দেশে জল নেই, প্রাণ নেই, স্বাস্থ্য নেই, জঙ্গলের আবর্জনায় যেখানে মুক্ত আলো ও বায়ুর পথ রুদ্ধ, যেখানে জ্ঞান নেই, বিদ্যা নেই, ধর্ম যেখানে বিকৃত, পথভ্রষ্ট, মৃতকল্প, জন্মভূমির সেই দুঃখের বিবরণ ছাপার অক্ষরেও পড়েছি, নিজের চোখে দেখেছি, কিন্তু এই না থাকা যে কত বড় না থাকা, মনে হল আজকের আগে তা যেন জানতামই না। দেশের এই দৈন্য যে কি দারুণ ভয়ঙ্কর দীনতা, আজকের আগে তার ধারণাই যেন আমার ছিল না। শুষ্ক, শূন্য, বিস্তীর্ণ মাঠের মধ্যে দিয়ে আমরা চলেছি, পথের ধুলো শিশিরে ভিজে উঠে ভারী হয়েছে, তারই উপর দিয়ে গাড়ির চাকা এবং গরুর খুরের শব্দ কদাচিৎ শোনা যায়, আকাশে জ্যোৎস্না পাণ্ডুর হয়ে যত দূর দৃষ্টি যায় ছড়িয়ে পড়েছে, তারই ভিতর দিয়ে শীতের এই স্তব্ধ নিশীথে আমরা অজানার দিকে ধীর মন্থর গতিতে অবিশ্রাম চলেছি। অনুচরদের মধ্যে কে জেগে আর কে নয় তা জানা গেল না, সবাই শীত বস্ত্রে সর্বাঙ্গ ঢেকে নীরব, কেবল একা সন্ন্যাসী আমাদের সঙ্গ নিয়েছে এবং পরিপূর্ণ স্তব্ধতার মাঝে তারই মুখ দিয়ে কেবল দেশের অজ্ঞাত ভাই বোনেদের অসহ্য বেদনার ইতিহাস যেন ঝলকে ঝলকে জ্বলে জ্বলে বার হয়ে আসছে। এই সোনার মাটি কেমন করে ধীরে ধীরে এমন শুষ্ক, এমন রিক্ত হয়ে উঠল! কেমন করে দেশের সমস্ত সম্পদ বিদেশির হাত দিয়ে ধীরে ধীরে বিদেশে চলে গেল! কেমন করে মাতৃভূমির সমস্ত মেদ মজ্জা রক্ত বিদেশিরা শোষণ করে নিল! চোখের উপর তার জ্বলন্ত ইতিহাস ছেলেটি যেন একটি একটি করে খুঁড়ে খুঁড়ে বের করে দেখাতে লাগল। সহসা সাধু রাজলক্ষ্মীকে বললেন,
মনে হয় তোমাকে যেন আমি চিনতে পেরেছি দিদি। মনে হয় তোমাদের মতো মেয়েদের নিয়ে গিয়ে একবার তোমাদেরই ভাই বোনদের নিজের চোখে দেখাই।
রাজলক্ষ্মী প্রথমে কথা বলতে পারল না, তারপরে ভাঙা গলায় বলল,
আমার কি সে সুযোগ হতে পারে আনন্দ? আমি যে মেয়ে মানুষ, এ কথা কি করে ভুলবো ভাই?
কেন হতে পারে না দিদি? আর তুমি মেয়ে মানুষ, এই কথাটাই যদি ভুলো তো কষ্ট করে তোমাকে ওসব দেখিয়ে আমার কি লাভ হবে? গঙ্গামাটি কি তোমাদের জমিদারি দিদি?
দেখছো কি ভাই, আমরা একটা মস্ত জমিদার।
এবার উত্তর দিতে গিয়ে সাধু একটুখানি হেসে ফেললেন, বললেন,
মস্ত জমিদারি কিন্তু মস্ত সৌভাগ্য নয় দিদি।
তার কথায় তার পার্থিব অবস্থা সম্বন্ধে আমার এক প্রকার সন্দেহ জন্মালো, কিন্তু রাজলক্ষ্মী সেদিক দিয়ে গেল না। সে সরলভাবে তৎক্ষণাৎ স্বীকার করে নিয়ে বলল,
সে কথা সত্যি আনন্দ, ওসব যত দূর হয়ে যায় ততই ভালো।
আচ্ছা দিদি, উনি ভালো হয়ে গেলেই তোমরা আবার শহরে ফিরে যাবে?
ফিরে যাব, কিন্তু আজ সে তো অনেক দূরের কথা ভাই।
পারো তো আর ফিরো না দিদি, এইসব গরিব দুর্ভাগাগুলোকে তোমরা ফেলে চলে গেছো বলেই এদের দুঃখ কষ্ট এমন চতুর্গুণ হয়ে উঠেছে। যখন কাছে ছিলে তখনও যে এদের কষ্ট তোমরা দাওনি তা নয়, কিন্তু দূরে থেকে এমন নির্মম দুঃখ তাদের দিতে পারোনি। তখন দুঃখ যেমন দিয়েছ, দুঃখের ভাগও তেমনই নিয়েছ। দিদি, দেশের রাজা যদি দেশেই বাস করে, দেশের দুঃখ দৈন্য বোধ করি এমন কানায় কানায় ভর্তি হয়ে ওঠে না। আর এই কানায় কানায় বলতে যে কি বোঝায়, তোমাদের শহরবাসী সর্বপ্রকার আহার বিহারে যোগান দেবার অভাব এবং অপব্যয়টা যে কি, এ যদি একবার চোখ মেলে দেখতে পারো দিদি।
হ্যাঁ আনন্দ, বাড়ির জন্য মন তোমার কেমন করে না?
না,
সে বেচারা বুঝল না, কিন্তু আমি বুঝলাম রাজলক্ষ্মী প্রসঙ্গটা চাপা দিয়ে ফেলল কেবল সইতে পারছিল না বলেই। কিছুক্ষণ চুপ থেকে রাজলক্ষ্মী ব্যথিত কণ্ঠে জিজ্ঞাসা করল,
বাড়িতে তোমার কে কে আছেন?
কিন্তু বাড়ি তো এখন আর আমার নেই।
রাজলক্ষ্মী আবার অনেকক্ষণ নীরবে থেকে বলল,
আচ্ছা আনন্দ, এই বয়সে সন্ন্যাসী হয়ে কি তুমি শান্তি পেয়েছ?
আরে বাস রে, সন্ন্যাসীর অত লোভ না দিদি, আমি কেবল পরের দুঃখের ভার নিতেই একটু চেয়েছি, তাই শুধু পেয়েছি।
রাজলক্ষ্মী আবার নীরব হয়ে রইল। সাধু বললেন,
উনি বোধ করি ঘুমিয়ে পড়েছেন, কিন্তু এইবার একটু তার গাড়িতে গিয়ে বসি গে। আচ্ছা দিদি, কখনো দু চার দিন যদি তোমাদের অতিথি হই উনি কি রাগ করবেন?
উনি টিকে তোমার দাদা?
আচ্ছা না হয় তাই।
আর আমি রাগ করবো কিনা জিজ্ঞাসা করলে না? আচ্ছা চলো তো একবার গঙ্গামাটিতে, তারপর বিচার হবে।
সাধু যে কি বললেন শুনতে পেলাম না, বোধ করি কিছুই বললেন না। কিছুক্ষণ পরে আমার গাড়িতে উঠে এসে ধীরে ধীরে ডাকলেন,
দাদা দাদা, আপনি কি জেগে আছেন?
আমি জেগেই ছিলাম, কিন্তু সাড়া দিলাম না। তখন আমারই পাশে সাধুজি একটুখানি জায়গা করে নিয়ে তাঁর ছেঁড়া কম্বলখানি গায়ে দিয়ে শুয়ে পড়লেন। একবার ইচ্ছে হল একটুখানি সরে গিয়ে বেচারিকে আর একটু জায়গা দিই, কিন্তু পাছে নড়াচড়া করতে গেলে তা সন্দেহ হয় যে আমি জেগে আছি কিংবা আমার ঘুম ভেঙে গেছে, এবং এই গভীর নিশীথে আরেক দফা দেশের সুগভীর সমস্যা আলোড়িত হয়ে ওঠে, এই ভয়ে করুণা প্রকাশের চেষ্টা মাত্র করলাম না। গঙ্গামাটিতে গাড়ি কখন ঢুকেছিল আমি জানতে পারিনি, জানলাম যখন গাড়ি এসে থামল আমাদের নতুন বাড়ির দোরগোড়ায়। তখন সকাল হয়েছে, গোটাচারে গোজানের বিবিধ এবং বিচিত্র কোলাহলে চতুর্দিকে ভিড় বড় কম জমেনি। রতনের কল্যাণে আগেই শুনেছিলাম এটা নাকি মুখ্যত ছোট জাতির গ্রাম। দেখলাম রাগ করে কথাটা সে নিতান্ত মিথ্যে বলেনি। এই শীতের ভোরেও 50-60টি নানা বয়সের ছেলে মেয়ে উলঙ্গ এবং অর্ধ উলঙ্গ অবস্থায় বোধহয় এইমাত্র ঘুম ভেঙে তামাশা দেখতে জমা হয়েছে। পিছনে বাপ মায়ের দলও কিঝুঁকি মারছে। তাদের আকৃতি ও পোশাক পরিচ্ছদে এদের কৌলিন্য সম্বন্ধে আর যার মনে যাই থাক, রতনের মনের মধ্যে বোধহয় সংশয়ের বাষ্প রইল না। তার ঘুম ভাঙা মুখ এক নিমেষেই বিরক্তি ও ক্রোধে ভীমরুলে চাকের মতন ভীষণ হয়ে উঠল। কর্ত্রীকে দর্শন করবার অতি ব্যগ্রতায় গোটা কয়েক ছেলে মেয়ে ঘেঁষে এসেছিল। রতন এমন একটা বিকট ভঙ্গি করে তাদের তাড়া করল যে গাড়োয়ান দুজন সামনে না থাকলে সেইখানেই একটা রক্তারক্তি কাণ্ড করত। রতন কিছু মাত্র লজ্জা পেল না, আমার দিকে চেয়ে বলল,
যত সব ছোট জেতের মরণ দেখছেন বাবু, দেখছেন ছোট লোক বেটাতে রাজপর্দা, যেন রদ্দল দেখতে এসেছে। আমাদের মতো সব ভদ্র লোক কি এখানে থাকতে পারে বাবু? এক্ষুনি সব ছোঁয়াছুঁই করে একাকার করে দেবে।
ছোঁয়াছুঁই কথাটা সর্বাগ্রে কানে গেল রাজলক্ষ্মীর। তার মুখখানা যেন অপ্রসন্ন হয়ে উঠল। সাধুজি নিজের বাক্স নামাতে ব্যস্ত ছিল। কাজটা শেষ করে তিনি একটা লোটা বার করে এগিয়ে এলেন এবং কাছাকাছি যে ছেলেটিকে পেলেন আশঙ্কা তারই হাত চেপে ধরে বললেন,
ওরে ছেলে, যা তো ভাই, এখানে কোথায় ভালো পুকুর টুকুর আছে, এক ঘটি জল নিয়ে আয়, চা খেতে হবে।
বলে পাত্রটা তার হাতে ধরিয়ে দিয়ে সামনের একজন প্রৌঢ় গোছের লোককে উদ্দেশ্য করে বললেন,
মোরলের পো, কাছাকাছি কার গরু আছে দেখিয়ে দাও তো দাদা, এক ছটাক দুধ চেয়ে আনি। গায়ের টাটকা খাঁটি জিনিস, চায়ের রংটা যা দাঁড়াবে না দিদি।
বলে তিনি একবার আমার ও একবার তাঁর দিদির মুখের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেন। দিদি কিন্তু এ উৎসাহে কিছুমাত্র যোগ দিলেন না। অপ্রসন্ন মুখে একটু হেসে বললেন,
রতন, যা তো বাবা, ঘটিটা মেজে একটু জল নিয়ে আয়।
রতনের মেজাজের খবরটা আগেই দিয়েছি। তার উপর এই শীতের সকালে যখন কে একটা অচেনা সাধুর জন্য কোথাকার একটা নিরুদ্দেশ জলাশয় উদ্দেশ্য করে জল আনবার ভার পড়ল, তখন আর সে আত্মসংবরণ করতে পারল না। এক মুহূর্তেই তার সমস্ত ক্রোধ গিয়ে পড়ল তার চেয়েও ছোট সেই হতভাগ্য বালকটার উপর। তাকে সে একটা প্রচন্ড ধমক দিয়ে বলে উঠল,
তবে রে নচ্ছার পাজি বেটা, ঘটি ছুলি কেন তুই, ঘটি ছুলি কেন, চল চল হারাম দাদা, চল চল ঘটি মেজে জলে ডুবিয়ে দিবি, চল।
বলে সে কেবল চোখ মুখের ভঙ্গিতেই ছেলেটাকে যেন গলা ধাক্কা দিয়ে ঠেলে নিয়ে গেল। তার কাণ্ড দেখে সাধু হাসলেন, আমিও হাসলাম। রাজলক্ষ্মী নিজেও একটু সলজ্জ হাসি হেসে বলল,
গ্রামটা যে তোলপাড় করে তুললে আনন্দ, সাধুদের বুঝি রাত না পোয়াতেই চা চাই।
বারে গৃহীদের রাত পোহায়নি বলে বুঝি আমাদেরও পোহাবে না, বেশ তো, কিন্তু দুধের জোগাড় যে করা চাই। আচ্ছা বাড়িটার মধ্যে ঢুকে দেখা যাক কাঠকুটো উনুন টুনুন আছে কিনা। ওহে কর্তা, চলো না দাদা, কার ঘরে গরু আছে একটু দেখিয়ে দেবে। দিদি, কালকে সেই হাঁড়িটায় বরফি কিছু ছিল না, না গাড়ির মধ্যে অন্ধকারে তাকে শেষ করেছেন?
রাজলক্ষ্মী হেসে ফেলল। পাড়া যে দু চারজন মেয়েরা দূরে দাঁড়িয়ে দেখছিল তারাও মুখ ফেরাল। এমন সময় গোমস্তা কাশিরাম কুশারী মহাশয় হন্তদন্ত ভাবে এসে উপস্থিত হলেন, সঙ্গে তার তিন চারজন লোক। কারো মাথায় ঝুড়ি ভরা শাকসবজি ও তরিতরকারি, কারো হাতে ঘটি ভরা দুধ, কারো হাতে দধির ভাণ্ড, কারো হাতে একটা একটা বৃহদায়তন রোহিত মৎস্য। রাজলক্ষ্মী তাকে প্রণাম করল। তিনি আশীর্বাদের সঙ্গে সঙ্গে এই সামান্য একটু বিলম্বের জন্য বহুবিধ কৈফিয়ত দিতে লাগলেন। লোকটিকে আমার ভালো বলেই মনে হল। বয়স 50-এর ওপর, কিছুটা রোগা, দাড়িগোঁফ কামানো, রংটি ফর্সার দিকেই। আমি তাকে নমস্কার করলাম, তিনিও প্রতি নমস্কার করলেন, কিন্তু সাধুজি এসব প্রচলিত ভদ্রতার ধার দিয়েও গেলেন না। তিনি তরকারির ঝুড়িটা সহস্তে নামিয়ে নিয়ে তাদের পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করে বিশেষ প্রশংসা করলেন। দুধ যে খাঁটি সে বিষয়ে নিঃসংশয় মত দিলেন এবং বড় সড় রুই মাছটির ওজন কত তা অনুমান করে এর আস্বাদ সম্বন্ধে উপস্থিত সকলকেই আশ্বান্বিত করে তুললেন। এই সাধু মহারাজের শুভাগমন সম্বন্ধে গোমস্তা মহাশয় আগে কোনো সংবাদ পাননি, ফলে তিনি কৌতূহলী হয়ে উঠলেন। রাজলক্ষ্মী বলল,
সন্ন্যাসী দেখে ভয় পাবেন না কুশারি মশাই, ওটি আমার ভাই। আর বারবার গেরুয়া ছাড়ানো যেন আমার একটা কাজ হয়ে উঠেছে।
রাজলক্ষ্মীর কথাটা সাধুজির কানে গেল। তিনি তখনই বললেন,
এ কাজটা তত সহজে হবে না দিদি।
বলেই আমার দিকে কটাক্ষে চেয়ে তিনি একটুখানি হাসলেন। এর অর্থ আমিও বুঝলাম, রাজলক্ষ্মীও বুঝল। সে কিন্তু কেবল একটু মুখ টিপে হেসে বলল,
সে দেখা যাবে।
বাড়ির ভিতরে ঢুকে দেখা গেল কুশারি মহাশয় বন্দোবস্ত বড় মন্দ করেন। অত্যন্ত তাড়াতাড়ি বলে তিনি নিজে সরে গিয়ে পুরনো কাছারি বাড়িটিকেই কিছু কিছু সংস্কার এবং পরিবর্তন করে দিব্য বাস করার উপযুক্ত করে তুলেছেন। ভেতরে রান্না এবং ভাড়ার ঘর ছাড়া শোবার ঘর দুটি। ঘরগুলি মাটির, ঘর দিয়ে ছাওয়া, কিন্তু বেশ উঁচু এবং বড়। বাইরে বসবার ঘরখানাও চমৎকার পরিপাটি। উঠোন প্রশস্ত, পরিষ্কার এবং মাটির প্রাচীর দিয়ে ঘেরা। একধারে একটি ছোট কূপ এবং তারই একটু দূরে গোটা দুই তিন টগর ও শেফালি গাছ। আরেকদিকে অনেকগুলি ছোট বড় তুলসী গাছের সারি এবং গোটাছারেক জঁই ও মল্লিকা ফুলের ঝাড়। সবশুদ্ধ জায়গাটা দেখে যেন তৃপ্তি বোধ হল। সকলের চেয়ে উৎসাহ দেখা গেল সন্ন্যাসী ভায়ার। যা কিছু তাঁর চোখে পড়ল তাতেই উচ্চকণ্ঠে আনন্দ প্রকাশ করতে লাগলেন, যেন এমন আর কখনো তিনি দেখেননি। আমি হইচই না করলেও মনে মনে খুশি হয়েছিলাম। রাজলক্ষ্মী তার ভাইয়ের জন্য রান্নাঘরে চা তৈরি করছিল, অতএব মুখের ভাব তার চোখে দেখা গেল না বটে, কিন্তু মনের ভাব তার কারো অজানা ছিল না। কেবল দলে ভিড়ল না রতন, সে মুখখানা তেমনই ভারী করেই একটা খুঁটি ঠেস দিয়ে নিঃশব্দে বসে রইল। চা প্রস্তুত হল। সাধুজি কালকের অবশিষ্ট মিষ্টান্ন যোগে পেয়ালা দুই চা নিঃশব্দে পান করে উঠলেন এবং আমাকে বললেন,
চলুন না গ্রামখানা একবার দেখে আসা যাক। বাঁধটাও তো দূরে নয়, অমনি স্নানটাও সেরে আসা যাবে। দিদি আসুন না, জমিদারি পরিদর্শন করে আসবেন। বোধহয় ভদ্রলোক বড় কেউ নেই, লজ্জা করবার বিশেষ আবশ্যক হবে না। সম্পত্তিটি কিন্তু বেশ ভালো, দেখে লোভ হচ্ছে।
তা জানি, সন্ন্যাসীদের স্বভাবই ওই।
আমাদের সঙ্গে পাচক, ব্রাহ্মণ এবং আরও একজন চাকর এসেছিল। তারা রান্নার আয়োজন করছিল। রাজলক্ষ্মী বলল,
না মহারাজ, অমন টাটকা মাছের মুড়ো তোমাকে দিয়ে ভরসা হয় না, মেয়ে এসে রান্নাটা আমিই চড়িয়ে দেব।
এই বলে সে আমাদের সঙ্গে যাবার উদ্যোগ করতে লাগল। এতক্ষণ পর্যন্ত রতন কোনো কথায় বা কাজে যোগদান করেনি। আমরা বেরোচ্ছি এমন সময় সে অত্যন্ত ধীর গম্ভীর স্বরে বলল,
মা, ওই যে বাঁধ না পুকুর কি একটা পোড়া দেশের লোকে বলে, ওতে যেন আপনি নামবেন না, ভয়ানক জোঁক আছে, এক একটা নাকি এক হাত করে।
রতনের মুখে জোঁকের কথা শুনে মুহূর্তে রাজলক্ষ্মীর মুখ ভয়ে পাংশু হয়ে গেল।
বলিস কি রতন, এদিকে কি বড্ড জোঁক নাকি?
আগে হ্যাঁ মা, তাই তো শুনে এলুম।
আগে হ্যাঁ শুনে এলে বই কি, বেটা নাপতে ভেবে ভেবে আচ্ছা ফুন্দি বার করেছে।
রতনের মনের ভাব এবং জাতির পরিচয় সাধু আগেই সংগ্রহ করেছিলেন। হেসে বললেন,
দিদি ওর কথা শুনবেন না, আসুন, যোগ আছে কি না সে পরীক্ষা না হয় আমাদের দিয়েই হয়ে যাবে।
তার দিদি কিন্তু আর এক পা এগোলেন না, যোগের নামে একেবারে অচল হয়ে বললেন,
আমি বলি আজ না হয় থাক আনন্দ, নতুন জায়গা বেশ না জেনে শুনে অমন দুঃসাহস করা ভালো হবে না। রতন তুই না হয় ওঠ বাবা, এইখানেই দুঘড়া জল কুয়ো থেকে তুলে দে। আর শোনো, তুমি রোগা মানুষ, তুমি যেন আর কোথাকার কোন জলে নিয়ে এসো না, বাড়িতেই দুঘটি জল মাথায় দিয়ে আজকের মতো নিরস্ত হও।
আর আমি কি এত অবহেলার দিদি যে আমাকেই কেবল সেই জোঁকের পুকুরে পাঠিয়ে দিচ্ছেন?
কথাটা বেশি কিছু না, কিন্তু এইটুকুতেই রাজলক্ষ্মীর দুই চোখ যেন হঠাৎ ছলছল করে উঠল। সে ক্ষণকাল নীরবে স্নিগ্ধ দৃষ্টি দিয়ে তাকে যেন অভিষিক্ত করে বলল,
তুমি যে ভাই মানুষের হাতের বাইরে, যে বাপ মায়ের কথা শোনেনি, সে কি একটা কোথাকার অজানা অচেনা বনেরই কথা রাখবে?
সাধু বেরিয়ে যেতে গিয়েও সহসা একটু থেমে বললেন,
এই অজানা অচেনা কথাটি বলবেন না দিদি, আপনাদের সবাইকে চিনব বলেই তো ঘর ছেড়ে আসা, নইলে আমার কি দরকার ছিল বলুন তো।
এই বলে তিনি একটু দ্রুত পদেই বার হয়ে গেলেন এবং আমিও পিছু পিছু তাঁর সঙ্গ নিলাম। দুজনে এইবার বেশ করে ঘুরে ফিরে গ্রামখানাকে দেখে নিলাম। গ্রামখানা ছোট এবং আমরা যাদের ছোট জাত বলি তাদের বস্তুত ঘর দুই বারুজীবী এবং এক ঘর কর্মকার ছাড়া গঙ্গামাটিতে জলাচরণীয় কেউ নেই, সমস্তই ডোম এবং বাউরিদের বাস। বাউরিরা বেতের কাজ এবং মজুরি করে এবং ডোমেরা চাঙ্গারি কুলা চুপড়ি প্রভৃতি প্রস্তুত করে পোড়া মাটি গ্রামে বিক্রয় করে জীবিকা নির্বাহ করে। গ্রামের উত্তর দিকে যে জল নিকাশের বড় নালা আছে তারই ওপারে পোড়া মাটি। শোনা গেল ও গ্রামখানা বড় এবং ওখানে অনেক ঘর ব্রাহ্মণ কায়স্থ ও অন্যান্য জাতির বাস আছে। আমাদের কুশারি মহাশয়ের বাড়িও ওই পোড়া মাটিতেই, কিন্তু পরের কথা পরে হবে। আপাতত নিজের গ্রামের যে অবস্থা চোখে দেখা গেল তাতে দৃষ্টি জলে ঝাপসা হয়ে এল। বেচারিটা ঘরগুলিকে প্রাণপণে ছোট করতে ত্রুটি করেনি, তবুও এত ক্ষুদ্র গৃহ যথেষ্ট খড় দিয়ে ছাইবার মতো খড়ও এই সোনার বাংলাদেশে তাদের ভাগ্যে জোটেনি। এক ছটাক জমি জায়গা প্রায় কারো নেই, কেবলমাত্র চাঙ্গারি চুপড়ি হাতে বুনে এবং জলের দামে গ্রামান্তরে সৎ গৃহস্থের কাছে বিক্রি করে কি করে যে এদের দিনপাত হয় আমি তো ভেবে পেলাম না। তবু এমন করেই এই অশুচি অস্পৃশ্যদের দিন চলছে এবং হয়তো এমনি করেই এদের চিরদিন চলে গেছে, কিন্তু কোনোদিন কেউ খেয়াল মাত্র করেনি। কিন্তু সাধু যে আমার মুখের দিকে লক্ষ্য করছিলেন তা আমি জানতাম না। তিনি হঠাৎ বললেন,
দাদা, এই হচ্ছে দেশের সত্যিকার ছবি, কিন্তু মন খারাপ করবার দরকার নেই। আপনি ভাবছেন এসব বুঝি এদের অহরহ দুঃখ দেয়, কিন্তু তা মোটেই নয়।
মানে
আমাদের মতো যদি সর্বত্র ঘুরে বেড়াতেন দাদা, তাহলে বুঝতেন আমি প্রায় সত্যি কথাটাই বলেছি। দুঃখটা বাস্তবিক কে ভোগ করে দাদা? মন তো, কিন্তু সেবালায় কি আমরা আর এদের রেখেছি? বহুদিনের অবিশ্রাম চাপে একেবারে নিংড়ে বার করে দিয়েছি। এর বেশি চাওয়াকে এখন নিজেরাই এরা অন্যায় স্পর্ধা বলে মনে করে।
বারে বাহ, কি কলি না আমাদের বাপ পিতামহরা ভেবে ভেবে আবিষ্কার করে গিয়েছিলেন।
এই বলে সাধু নিতান্ত নিষ্ঠুরের মতোই হা হা করে হাসতে লাগলেন। আমি কিন্তু সে হাসিতে যোগ দিতে পারলাম না এবং তার কথাটারও ঠিক অর্থ গ্রহণ করতে না পেরে মনে মনে লজ্জিত হয়ে উঠলাম। এবছর ফসল ভালো হয়নি, জলের অভাবে হেমন্তের ধানটা প্রায় আট আনা রকম শুকিয়ে গিয়ে ইতিমধ্যেই অভাবের হাওয়া বইতে শুরু করেছিল। সাধু বললেন,
দাদা, যে ছলেই হোক, ভগবান যখন আপনাকে আপনার প্রজাদের মধ্যে ঠেলে পাঠিয়েছেন তখন হঠাৎ আর পালাবেন না, অন্তত এ বছরটা কাটিয়ে যাবেন। বিশেষ কিছু যে করতে পারবেন তা ভাবিনি, তবে চোখ দিয়েও প্রজার দুঃখের ভাগ নেওয়া ভালো, তাতে জমিদারি করার পাপের বোঝাটা কত হালকা হয়।
আমি মনে মনে কেবল দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম, জমিদারি এবং প্রজা আমারই বটে, কিন্তু আগেও যেমন জবাব দিইনি এবারও তেমনই নীরব হয়ে রইলাম। ক্ষুদ্র গ্রাম প্রদক্ষিণ করে স্নান সেরে যখন ফিরে এলাম তখন বেলা ১২টা বেজে গেছে। কাল অপরাহ্নের মতো আজও আমাদের দুজনকে খেতে দিয়ে রাজলক্ষ্মী একপাশে বসল। সমস্ত রান্না সে নিজে রেঁধেছে, সুতরাং মাছের মুড়ো ও দধির স্বর সাধুর পাতেই পড়ল। সাধু বৈরাগী মানুষ, কিন্তু সাত্ত্বিক এবং অসাত্ত্বিক, নিরামিষ এবং আমিষ কিছুতেই তার কিছু মাত্র বিরাগ দেখা গেল না। বরঞ্চ এরকম উদ্দাম অনুরাগের পরিচয় দিলেন যা ঘোর সাংসারিকের পক্ষেও দুর্লভ। রান্নার ভালো মন্দের সমজদার ব্যক্তি বলেও যেমন আমার খ্যাতি ছিল না, আমাকে বোঝাবার দিকেও রাঁধুনির কোনো আগ্রহ প্রকাশ পেল না। সাধুর তাড়া নেই, অত্যন্ত ধীরে সুস্থে আহার করতে লাগলেন। চিবোতে চিবোতে বললেন,
দিদি সম্পত্তিটি সত্যি ভালো, ছেড়ে যেতে মায়া হয়।
ছেড়ে যেতে তো তোমাকে আমরা সাজছি নে ভাই।
সন্ন্যাসী ফকিরকে কখনো এত প্রশ্রয় দেবেন না দিদি, ঠকবেন। তা সে যাই হোক, গ্রামটি বেশ, কোথাও একজন এমন চোখে পড়ল না যার জল ছোঁয়া যায়। এমন একটা ঘর দেখলাম না যার চালে এক আঁটি আস্ত খড় আছে, যেন ঋষিদের আশ্রম।
আশ্রমের সঙ্গে অস্পৃশ্য গৃহগুলির একদিক দিয়ে যে উৎকট সাদৃশ্য ছিল সেই কথা মনে করে রাজলক্ষ্মী একটু ক্ষীণ হাসি হেসে আমাকে বলল,
শুনলুম সত্যি নাকি এ গায়ে কেবল ছোট জাতের বাস, এক ঘুটি জলের প্রত্যাশাও কারো কাছে নেই। বেশি দিন দেখছি থাকা চলবে না।
সাধু একটু হাসলেন, আমি কিন্তু নীরব হয়ে রইলাম। কারণ রাজলক্ষ্মীর মতো করুণাময়ীও কোন সংস্কারের মধ্যে দিয়ে এত বড় লজ্জার কথা উচ্চারণ করতে পারল আমি তা জানতাম। সাধুর হাসি আমাকে স্পর্শ করল কিন্তু বিদ্ধ করল না, তাই কথা বললাম না সত্যি। তবুও আমার মন এই রাজলক্ষ্মীকে এই উদ্দেশ্য করে ভিতরে ভিতরে বলতে লাগল, লক্ষ্মী মানুষের কর্মই কেবল অস্পৃশ্য ও অশুচি হয়, মানুষ হয় না। না হলে পিয়ারি কিছুতেই আজ আবার লক্ষ্মীর আসনে ফিরে এসে বসতে পারত না। আর সে কেবল সম্ভব হয়েছে এই জন্য যে মানুষকে কেবলমাত্র মানুষের দেহ বলে কোনোদিন ভুল করিনি। সে পরীক্ষা আমার ছেলেবেলা থেকে বহুবার হয়ে গিয়েছে, অথচ এসব কথা মুখ ফুটে তাকে বলবার জো নেই, বলবার প্রবৃত্তিও আমার আর নেই। দুজনে খাওয়া দাওয়া শেষ করে উঠলাম। রাজলক্ষ্মী আমাদের পান দিয়ে বোধহয় নিজেও কিছু খেতে গেল, কিন্তু আন্দাজ ঘণ্টাখানেক পরে ফিরে এসে সে নিজেও যেমন সাধুজিকে দেখে আকাশ থেকে পড়ল, আমিও তেমনই বিস্মিত হলাম। দেখি ইতিমধ্যে কখন তিনি বাইরে গিয়ে একটি লোক সংগ্রহ করে এনেছেন এবং ওষুধের সেই ভারী বাক্সটা তার মাথায় তুলে দিয়ে নিজেও যাওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়েছেন। কাল এই কথাই ছিল বটে, কিন্তু আজ তা আমরা একেবারেই ভুলেছিলাম। মনেও করিনি এই প্রবাসে রাজলক্ষ্মীর এত আদর যত্ন উপেক্ষা করে সাধুজি অনিশ্চয় অন্যত্রের জন্য এমন তাড়াতাড়ি উন্মুখ হয়ে উঠবেন। স্নেহের শৃঙ্খল এত সহজে কাটবার নয়। রাজলক্ষ্মীর নিভৃত মনের মধ্যে বোধহয় এই আশাই ছিল। সে ভয়ে ব্যাকুল হয়ে বলে উঠল,
তুমি কি যাচ্ছ নাকি আনন্দ?
হ্যাঁ দিদি যাই, এখন না বেরোলে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে।
সেখানে কোথায় খাবে কোথায় শোবে? নিজের লোক যে সেখানে কেউ নেই।
আগে তো গিয়ে পৌঁছবে দিদি।
কবে ফিরবে?
সে তো এখন বলা যায় না, কাজের ভিড়ে যদি না এগিয়ে যাই তো একদিন ফিরতেও পারি।
রাজলক্ষ্মীর মুখখানি প্রথমে ফ্যাকাশে হল, তারপরে সে মাথার একটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে রুদ্ধ কণ্ঠে বলে উঠল,
একদিন ফিরতেও পারো? না না না, সে কিছুতেই হবে না।
কি হবে না তা বোঝা গেল, তাই সাধু প্রত্যুত্তরে শুধু একটুখানি ম্লান হেসে বললেন,
যাবার হেতু তো আপনাকে বলেছি দিদি।
বলেছ? আচ্ছা তবে যাও।
এই বলে রাজলক্ষ্মী প্রায় কেঁদে ফেলে সবেগে ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করল। ক্ষণকালের জন্য সাধুজি স্তব্ধ হয়ে গেলেন, তারপরে আমার দিকে চেয়ে লজ্জিত মুখে বললেন,
আমার যাওয়া যে বড় দরকার।
জানি, এর বেশি আর কিছু বলবার ছিল না, কারণ আমি অনেক দেখে জেনেছি স্নেহের গভীরতা কিছুতেই সময়ের কম বেশি দিয়ে মাপা যায় না। এই বস্তুটা কাব্যের জন্য কবিরা কেবল শূন্য কল্পনাই করেননি, সংসারে তা সত্যিই ঘটে। তাই একের যাওয়ার প্রয়োজনও যতখানি সত্যি, অপরের আকুল কণ্ঠের একান্ত নিষেধটাও ঠিক ততখানি সত্যি কিনা, এ নিয়ে আমার মনের মধ্যে বিন্দু পরিমাণও সংশয়ের উদয় হল না। আমি অত্যন্ত সহজেই বুঝলাম এই নিয়ে রাজলক্ষ্মীকে হয়তো অনেক ব্যথাই ভোগ করতে হবে।
আমি চললাম, ওদিকের কাজ যদি মিটে তো হয়তো আবার আসব, কিন্তু এখন এ কথা জানাবার দরকার নেই।
বেশ, তাই হবে। সাধুজি কি একটা বলতে গিয়ে ঘরের দিকে চেয়ে হঠাৎ একটা নিঃশ্বাস ফেলে একটু হাসলেন, তারপরে ধীরে ধীরে বললেন,
আশ্চর্য দেশ এই বাংলাদেশটা, এর পথে ঘাটে মা বোন, সাধ্য কি এদের এড়িয়ে যাই।
এই বলে তিনি আস্তে আস্তে বার হয়ে গেলেন। কথাটা শুনে আমারও দীর্ঘ নিঃশ্বাস পড়ল। মনে হল, তাই বটে, দেশের সমস্ত মা বোনের বেদনা যাকে টান দিয়ে ঘরের বাইরে বার করেছে, তাকে একটিমাত্র দিদির স্নেহ, দইয়ের স্বর এবং মাছের মোড়ো দিয়ে ধরে রাখবে কি করে। সাধুজি তো স্বচ্ছন্দে চলে গেলেন। তার বিরহ ব্যথাটা রতনের কিরকম বাজল অবশ্য জিজ্ঞাসা করা হয়নি, সম্ভবত মারাত্মক তেমন কিছু হবে না। কিন্তু একজন তো দেখলাম কেঁদে গিয়ে ঘরে ঢুকলেন এবং তৃতীয় ব্যক্তি রইলাম আমি। লোকটার সঙ্গে পুরোপুরি ২৪ ঘন্টাও ঘনিষ্ঠতা হয়নি, তবুও আমারও মনে হতে লাগল আমাদের এই অনারদ্ধ সংসারের মাঝখানে তিনি যেন মস্ত বড় একটা ছিদ্র করে দিয়ে গেলেন। তবুও মানুষের মনের চঞ্চলতা যেন বিরাম নেই। বাইরের ঘরে একটা তাকিয়া ঠেস দিয়ে একা বসে আছি, কত কি যে এলোমেলো ভাবনা আনাগোনা করছে তার সংখ্যা নেই। সামনের প্রাঙ্গণতলে আলোর দীপ্তি ধীরে ধীরে ম্লান হয়ে আসন্ন রাতের ইঙ্গিতে অন্যমনস্ক মনটাকে মাঝে মাঝে এক একটা চমক দিয়ে যাচ্ছে। সেই সময় পাশের দরজাটা খুলে রাজলক্ষ্মী ঘরে এলো। তার চোখ দুটো সামান্য একটু রাঙা, একটু যেন ফুলো ফুলো। ধীরে ধীরে আমার কাছে এসে বসে বলল,
ঘুমিয়ে পড়েছিলাম।
আশ্চর্য কি, যে ভার যে শ্রান্তি তুমি বয়ে বেড়াচ্ছ, আর কেউ হলে তো ভেঙেই পড়ত, আর আমি হলে তো দিন রাতের মধ্যে চোখ খুলতেই পারতাম না, কুম্ভকর্ণে নিদ্রা দিতম।
কিন্তু কুম্ভকর্ণের ম্যালেরিয়া ছিল না। যাই হোক, তুমি তো দিনের বেলায় ঘুমোওনি।
না, কিন্তু এখন ঘুম পাচ্ছে, হয়তো একটু ঘুমোব। কারণ কুম্ভকর্ণের যে ম্যালেরিয়া ছিল না এমন কথাও বাল্মীকি মুনি কোথাও লিখে যাননি।
ঘুমোবে এই অবেলায়? রক্ষে করো তুমি, জ্বর কি তাহলে আর কোথাও বাকি থাকবে? সেসব হবে না। আচ্ছা, যাবার সময় আনন্দ কি আর কিছু তোমাকে বলে গেল?
কিরকম কথা তুমি আশা করো?
এই যেমন কোথায় কোথায় যাবে, কিংবা।
আমি জানি এই কিংবাটাই রাজলক্ষ্মীর আসল প্রশ্ন। বললাম, কোথায় কোথায় যাবেন তার এক প্রকার আভাস দিয়ে গেছেন, কিন্তু এই কিংবাটা সম্বন্ধে কিছুই বলে যান। আমি তো তার ফিরে আসার বিশেষ কোনো সম্ভাবনা দেখি না। রাজলক্ষ্মী চুপ করে রইল, কিন্তু আমি কৌতূহল সংবরণ করতে পারলাম না। জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই লোকটিকে কি তুমি বাস্তবিক চিনেছ? আমাকে যেমন একদিন চিনতে পেরেছিলে। সে আমার মুখের দিকে ক্ষণকাল চুপ করে থেকে বলল,
না।
সত্যি বলো, কখনো কোনোদিন কি দেখনি?
তোমার কাছে আমি সত্যি করতে পারবো না, অনেক সময় আমার বড় ভুল হয়, তখন অপরিচিত লোককেই মনে হয় কোথায় যেন তাকে দেখেছি, তার মুখ যেন আমার অত্যন্ত চেনা, কেবল কোথায় দেখেছি সেইটিই মনে করতে পারিনি। আনন্দকেও হয়তো কখনো দেখে থাকব।
তারপর কিছুক্ষণ নিঃশব্দে বসে থেকে আস্তে আস্তে বলল,
আজ আনন্দ চলে গেল বটে, কিন্তু যদি সে কখনো ফিরে আসে তো তার বাপ মায়ের কাছে আবার একদিন তাকে ফিরিয়ে দেব। এ তোমাকে আমি নিশ্চয় বলছি।
এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল রাজলক্ষ্মী কেন? আনন্দকে সে বারবার ঘরে ফেরাবার জন্য উতলা হচ্ছে কেন? রাজলক্ষ্মী কি সত্যি সফল হবে এই কাজে? আর এই গঙ্গামাটি গ্রামে কেমন কাটবে রাজলক্ষ্মী শ্রীকান্তর আগামী দিনগুলো? শ্রীকান্তর অভিজ্ঞতার ঝুলিতে নতুন কি যুক্ত হতে চলেছে গঙ্গামাটিতে? শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। আজ শুনলেন পর্ব 15। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও শ্রীকান্ত, প্রসূন দাস, রাজলক্ষ্মী, অমৃতা রয়, সাধু, সায়ন্তন ঘোষ, রতন, সুদীপ্ত ঘোষ এবং অন্যান্য শিল্পীরা।
মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন, গল্প গোল্ড মাইন।